আমি পশ্চিম ভারতের এখানে আসি না, আসলে নবদ্বীপ আমার নিত্য অবস্থান। আমি এইখান থেকে গিয়ে পশ্চিম ভারতে আত্মপ্রকাশ করেছি। তো এই লীলা থেকে আমার বুঝতে পারছি এই সমস্ত তীর্থস্থান, ভগবানের লীলা, ভগবানের ভক্ত আচার্য যুগ যুগ ধরে এখানে অবস্থান করে, ভগবান চৈতন্য মহাপুর লীলা এখনো চলছে। অদ্যাপিহ গৌররা সেই লীলা কয়, কোন কোন ভাগ্যবান দেখিবার পায়, যারা ভাগ্যবান ব্যক্তি তারা দেখতে পায়। তো নবদ্বীপ ধামের এটি হচ্ছে মাহাত্ম্য, শাস্ত্রে বর্ণনা করা আছে। গুরু মহারাজ বলছিলেন যে ভগবান বলেছেন মায়াদেবীকে, তুমি আমার ধামের মাহাত্ম্য প্রকাশ করবে না, কারণ নবদ্বীপ ধাম সম্পর্কে যা কিছু আমরা জানছি এটাকে মন থেকে বাদ সমস্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হয় তাহলে সব পুরাণে যদি বর্ণনা করা হয়েছে তাহলে আগে মুনি ঋষিরা জানতো না কেন? এই জন্য জানতো না যে ভগবান মায়াদেবীকে নির্দেশ দিয়েছিলেন যতক্ষণ আমি আমার প্রকট লীলা প্রকাশ না করেছি ততক্ষণ তুমি আমার মহিমাকে আচ্ছন্ন করে রাখবে, আমার মহিমাকে গোপ্য, তাই নবদ্বীপের মহিমাকে বেদগোপ্য বলা হয়। তাই নবদ্বীপের মহিমা সবাই বুঝতে পারে না, এই ভগবানের নির্দেশ ছিল। তো ভগবান লীলার পরে এই নবদ্বীপের মহিমা প্রকাশিত হবে। শাস্ত্রে বর্ণনা করা আছে কলিযুগ যতটা অতিক্রম করবে ততটা অন্য ধামের মহিমা লুপ্ত হয়ে যাবে, কলিযুগ যত বাড়তে থাকবে নবদ্বীপের মহিমা তত বেশি বেশি প্রকাশিত হবে। তো এটা আমরা দেখতেও পাচ্ছি, আজকে থেকে 50-60 বছর পূর্বে নবদ্বীপ ধাম ভারতবর্ষের লোক জানত না, এমনকি বেঙ্গলের লোক মায়াপুর বলে একটা জায়গা জানত না। আজকে মাত্র 50 বছরের মধ্যে দেখুন শ্রীল প্রভুপাদের প্রচারের ফলে সারা পৃথিবীর মানুষ এই নবদ্বীপ মায়াপুরকে জানছে। তো এটা আগে পুরাণে বর্ণনা করা হয়েছে কলিযুগ যতটা বাড়বে এই নবদ্বীপের ধামের মহিমা ততটা বেশি বেশি প্রকাশিত হবে। তো নবদ্বীপ ধামের মহিমা হচ্ছে যে অন্য ধামে আমরা যদি যাই যত পাপ করব তার 100 গুণ বেশি পাপের ফল পাব, যত পুণ্য করব 100 গুণ পুণ্যের ফল পাব। কিন্তু নবদ্বীপ ধামে আসলে সেটা পাপ আর অপরাধের কোনো ফল নেই। এই জন্য নবদ্বীপ ধামকে ঔদার্য বা উদার ধাম বলা হয়, কেননা ভগবান নবদ্বীপ ধামে এসে যেভাবে জীবের প্রতি করুণা করেছেন, অন্য কোন ভগবত স্বরূপে কৃষ্ণ রাম বরাহ বামন নরসিংহ কোন ভগবত স্বরূপে জীবের প্রতি সেরকম কৃপা করেন। কৃষ্ণের করুণা কিরকম ছিল, কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সবকিছু পরিত্যাগ কর আমার পূর্ণ শরণাপন্ন হ, তো আমি তোমার জন্য কি করব, অহম তম সর্বপাপেভ্য মোক্ষেষায় মা সুচ, এইটাই বাস, সবকিছু ত্যাগ করে আত্মসমর্পণ করবো। কৃষ্ণ বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, বাস এইটুকুই। চৈতন্য মহাপুর স্বরূপে যখন ভগবান কৃষ্ণ এসেছেন তার প্রভাবটি কিরকম, যে তুমি আত্মসমর্পণ করবে কি, মহাপুর অত করুণাময় তার কাছে আত্মসমর্পণ করবে কি, যদি কেউ দৌড়ে পালায় তাহলে মহাপুর অত কৃপাময় তার পিছনে গিয়ে তার চুল ধরে টেনে তাকে দেবে, কৃপা দেবে। আর কি কৃপা দেবে, এইরকম কৃপা দেবে যে কৃপা অন্য কোনদিন পূর্বে কেউ দেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায়া অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তিশ্রিয়, এই কৃপা অন্য কোনদিন কোনদিন দেওয়া হয়নি। সেই সম্পদ তিনি দেবেন, কি সম্পদ, সেটি হচ্ছে স্বভক্তিশ্রিয়, তার ভক্তি সম্পদ দেবে। না ভক্তি সম্পদ অত্যন্ত দুর্লভ, ভগবান কাছে যদি কেউ কিছু প্রার্থনা করে ধন সম্পদ থেকে শুরু করে সাম্রাজ্য অষ্ট সিদ্ধি মুক্তি পর্যন্ত দান করতে পারে, কিন্তু প্রেম ভক্তি ভগবান সহজে দেন না। কেন দেন না, না যদি কেউ প্রেম ভক্তি দেবে তাহলে ভক্তির দ্বারা ভগবান নিজেকে বিক্রি করে দেন, তাই ভগবান কাউকে ভক্তি দেওয়ার পূর্বে 10 বার চেক করে দেখবে এই ঠিক লোক আছে তো, আমাকে নিজেকে হাতে আমি বিলিয়ে দেবো, তো ভগবান চিন্তা করে দেবেন। কিন্তু ভগবান যখন এই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন তিনি কোনো কিছু চিন্তা করেন না, এই যে ভগবান গৌরাঙ্গের স্বরূপ, যেন কেউ তার ব্যাংকে 100 কোটি টাকা রয়েছে, 100 কোটি টাকা ব্যাংকে আছে, সেটা চেক ব্লাঙ্ক চেক সই করে দিয়ে দেবে, কখন একটা লোক ব্যাংকে 100 কোটি টাকা রেখে এটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে যেতে পারে? তার মাথা খারাপ হয়ে যায়, কোনো সুস্থ লোক এরকম করবে? ধার করেছেন তো এটা তো মনে হতে পারে ও এটা মানে পুরাণের কথা, ঠিক আছে 500 বছর আগে কি হয়েছে কি নাই কেউ সন্দেহ করতে পারে, কিন্তু মহাপ্রভু করুণাটা যে বাস্তব আমরা এখনো দেখতে পাচ্ছি, যে মহাপ্রভু করুণা এ শুধু নবদ্বীপ ভারতবর্ষে সীমিত নেই, তার করুণা যে প্রতিটি ব্যক্তি তার করুণা প্রাপ্ত হওয়ার যোগ্য ব্যক্তি কে না সব থেকে অধম, তার প্রমাণটি কি? আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমেরিকা সে চাইনার মানুষ যারা কৃষ্ণ শব্দ বলতে পারে না বলে চাইনার মানুষ এইরকম প্রাণী নেই তারা খায় না, সব কিছু কুকুর থেকে বিড়াল থেকে সাপ থেকে শুরু করে তারা বলে আকাশে যত কিছু উড়ে এরোপ্লেনকে ছেড়ে সব কিছু তারা খায়, আর সমুদ্রে যত মানে জীব রয়েছে জাহাজ থেকে ছেড়ে সব খায়, আর আপনারা আশ্চর্য হবেন এইরকম লোক তারা আজকে হরিনাম করছে, এটা কি মহাপ্রভুর করুণা এটা একটা দুরন্ত দৃষ্টান্ত নয়? এটা দেখার পরে কি আমার মনে করবো এটা পুরাণের কথা বলে তাকে বাদ দিতে পারি? আপনারা শুনে আশ্চর্য হবেন আফ্রিকায় নিগ্র মানুষ উগান্ডা নাইরোবি এলাকায় যেখানে মানুষ গো মাংস কি গো রক্ত পান করে তাদের বাড়িতে তুলসী পূজা হচ্ছে, মঙ্গল আরতি হচ্ছে, হ্যাঁ জপ হচ্ছে, তো এটা থেকে আমরা বুঝতে পারছি না যে মহাপ্রভুর কৃপা মাহাত্ম কত শ্রেষ্ঠ। প্রভুপাদ তার একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে গেছেন, মহাপ্রভু করুণাকে সারা পৃথিবীতে বয়ে নিয়ে গেছেন, তো এটা হচ্ছে মহাপ্রভু ঔদার্য উদারতা। উদারতা মানে কি? সব থেকে শ্রেষ্ঠ বস্তুকে প্রদান করবে সব থেকে অযোগ্য ব্যক্তি যে, এই প্রকার ভগবানের করুণা তার অন্য কোন অবতারে দেখা যায় না। জগাই মাথাকে যখন ভগবান উদ্ধার করেছেন মহাপ্রভু, তোর জগাই মাথায় বলছেন যে ভগবান আমাকে উদ্ধার করে আপনার যে পতিত উদ্ধারের যে নাম পূর্ব পূর্ব অবতারে আপনি যত তাকে উদ্ধার করেছেন এই সব কিছুকে আপনি অতিক্রম করে ফেলেছেন, আমার মতন পাপিষ্টকে উদ্ধার করতে। তো জগাই মাথাই তারা তো উদ্ধার পেয়েছে, দেখুন প্রভুপাদের কৃপায় জগাই মাঝে থেকে তো আরো পাচন্দ তারা পর্যন্ত উদ্ধার পাচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। তো এই মহাপ্রভু এই যে অবতীর্ণ হবেন এই দ্বাপর যুগ পূর্ব পূর্ব যুগ থেকে মহাপ্রভু ব্রহ্মা যজ্ঞ তপস্যা করেছেন তার সম্মুখে আবির্ভূত হয়েছেন, পার্বতী তপস্যা করেছেন তার সম্মুখে আবির্ভূত হয়েছেন, তখনকার সময় পৃথু রাজা পৃথু তিনি তো সপ্তাবেশ অবতার, তিনি পৃথিবীকে সমতল করতে 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 একদিন নবদ্বীপে এসে পৌঁছেছেন, তো নবদ্বীপ তার লোকেরা নবদ্বীপ সমতল করতে গিয়ে একটা বিরাট জ্যোতি দেখতে পেরেছে, তো তখন তারা গিয়ে রাজাকে বলেছেন, রাজা পৃথিবীকে বলেছেন, তো পৃথিবী রাজা তখন ধ্যান আসতে তিনি তো সপ্তাবেশ অবতার, তো তিনি বুঝতে পেরেছেন এই নবদ্বীপ ধাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান, তো সেই সময় তিনি বিরাট একটা দিঘি বা কুণ্ড খনন করেছেন, তার নাম ছিল পৃথুকুণ্ড, সে বহু কম যুগে হয়েছিল পৃথুকুণ্ড। তো পরবর্তী সময়ে তারপরে লক্ষ্মণ সেন এই নবদ্বীপে তিনি রাজত্ব করতেন, তো লক্ষ্মণ সেন একটা কুণ্ড রচনা করে, এই কুণ্ডকে তার পিতার সদ্গতির উদ্দেশ্যে সে কুণ্ডের নাম দিয়েছিল বলাল দিঘি। আপনারা যখন নবদ্বীপে যাবেন চৈতন্য মঠ থেকে ইস্কন দিকে যখন যাচ্ছেন বাঁ দিকে দেখবেন ঠিক চৈতন্য মঠ পেরোবার পরে বাঁ দিকে বিরাট একটা ক্ষেত জমি চাষের জমি রয়েছে, তো সেটা আগে ছিল এই বলাল দিঘি বা পৃথুকুণ্ড, তো তার ঐতিহাসিক প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি যে বলাল সেনের রাজবাড়ি এখনো রয়েছে। তারপরে দ্বীপ হচ্ছে শ্রীমন্ত দ্বীপ। আমরা এখানে শ্রীমন্ত দ্বীপে যাব। এই শ্রীমন্ত দ্বীপ অত্যন্ত মহিমামণ্ডিত দ্বীপ। এই শ্রীমন্ত দ্বীপে দেবী পার্বতী এসে তপস্যা করেছিলেন। এই শ্রীমন্ত দ্বীপকে নববিধা ভক্তির শ্রবণের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে দেবী পার্বতী এসে তপস্যা করে চৈতন্য মহাপুর দর্শন করেছিলেন। তো সে সম্পর্কে বলা আছে, এই গন শুনছি, সে সম্পর্কে বলা আছে, একবার কৈলাসে শিবজি খুব উদণ্ড নৃত্য করছেন, করে গৌরাঙ্গ 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 বলছেন, উদণ্ড নৃত্য করছেন। তো দেবী পার্বতী বলছেন, প্রভু এ কি আজকে আপনার অত আনন্দ দেখছি, অত আনন্দ পাচ্ছেন, এই গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ নাম বলছেন, গৌরাঙ্গ কে? পার্বতী জিজ্ঞাসা করছেন। তখন শিব বলছেন, হ্যাঁ এই গৌরাঙ্গের কৃপা পেতে হলে তোমাকে নবদ্বীপে যেতে হবে, তুমি নবদ্বীপে তপস্যা করো, গৌরাঙ্গের কৃপা পাও। তখন পার্বতী দেবী এসে এই দ্বীপে তপস্যা করেছিলেন। পার্বতী দেবীর উপর সন্তুষ্ট হয়, তখন সে মহাপ্রভু তার বিরাট রূপ ধারণ করে তার সম্মুখে এসে আবির্ভূত হয়েছেন। আর মাতা পার্বতী তখন মহাপ্রভু স্তব স্তুতি করছেন, করে তাকে প্রার্থনা করে কান্না করছেন, কান্না করছেন, মহাপ্রভু তুমি কান্না করছো? তোর খুব দুঃখী হয়ে পার্বতী বসে আছেন। তখন পার্বতী বলছেন, দেখুন তো শাস্ত্রে বলে যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। তো আমি তো মায়া দেবী, তো যেখানে তুমি থাকবে তখন তো আমি থাকতে পারবো না, তার ফলে জগতের সবাই প্রেম পাবে, সবাই উদ্ধার পাবে, আর আমি উদ্ধার পাবো না, আমি তোমার সেবা যুক্ত হতে পারবো না, তাই আমার খুব দুঃখ সেই, তাই আমি কান্না করছি। তখন মহাপ্রভু বলছে, না না তুমি জানো না, তুমি এক স্বরূপে মহামায়া, আর এক স্বরূপে তুমি পর্ণমাসী, যোগমায়া রূপে আমার সেবায় তুমি সাহায্য করছো। তো এখানে তুমি নবদ্বীপে থাকবে পৌর্ণমায়া রূপে, তুমি এখানে থাকো, তোমার কি কাজ? তোমার একটা বিশেষ সেবা আমি দেবো। ওই সেবাটা হচ্ছে, কোন অভক্ত যদি এই ধামে প্রবেশ করবে, পাষণ্ড অভক্ত, তার যেন আমার ধামের মহিমাকে বুঝতে পারে না, সেই জন্যই একে মায়াপুর বলে। এই জায়গার নাম মায়াপুরের এই তাৎপর্য যে ভগবান মায়াদেবীকে নির্দেশ দিয়েছেন, কোন অপরাধী পাষণ্ডী যদি আসে সে যেন মায়াপুরের ধামের মহিমা সে উপলব্ধি না করতে পারে, তাই তার নাম হচ্ছে মায়াপুর ধাম। তখন পার্বতী দেবী মহাপুর কাছ থেকে এই আশীর্বাদ লাভ করেন। তো মহাপুর চরণ ধুলি নিয়ে এই সিন্ধিতে লাগিয়েছেন, হ্যাঁ মহিলাদের মাথার শিরে যে মাঝে থাকে সিন্দুর লাগায় সিন্ধিতে লাগিয়েছেন। এই সিন্ধিকে ভালোবাসায় শ্রীমন্ত বলে, সেজন্য এই দ্বীপকে শ্রীমন্ত দ্বীপ বলা হয়। সেখানে শ্রীমন্তিনী রূপে মাতা পার্বতী শ্রীমন্তিনী রূপে এখনো অবস্থান করে, মহাপ্রভু সেবা নিযুক্ত রয়েছেন এবং মহাপ্রভু ধামকে তিনি সুরক্ষা করছেন। তো এখানে আপনারা দেখছেন চাঁদকাজীর সমাধি। এই চাঁদকাজী পূর্বে কংস ছিল, পূর্ব জন্ম সে কংস ছিল, কৃষ্ণের মামা কংস, ও চাঁদকাজী রূপে জন্মগ্রহণ করেছে গৌরাঙ্গ লীলায়। এইখানে ছিল মথুরা, নবদ্বীপের এই এলাকাকে মথুরা বলে। নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, বৃন্দাবনে যেরকম দ্বাদশ বন রয়েছে নবদ্বীপে সেরকম দ্বাদশ বন রয়েছে, গোকুল রয়েছে, মথুরা রয়েছে, নন্দগ্রাম রয়েছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, এগুলি সব নবদ্বীপে রয়েছে। এগুলো আস্তে আস্তে এই গুপ্ত বৃন্দাবন মহাপ্রভু কৃপায় পূর্ব আচার্যদের কৃপায় প্রকাশিত হচ্ছেন। তো এইখানে আপনারা গিয়ে দেখবেন এই অদ্ভুত একটি বৃক্ষ রয়েছে, একটা নিম গাছ আছে, একটা চম্পা ফুলের গাছ আছে। তোমার নিম গাছ আছে নিমাই চৈতন্য মহাপ্রভু, আর চাঁদকাজীর আরেকটা নাম ছিল চম্পা, তাই চৈতন্য মহাপ্রভু তার ভক্তের প্রভাব প্রকাশ করবার জন্য এই দুটি বৃক্ষ রয়েছে। আর প্রতিদিন এই বৃক্ষে চম্পা ফুল প্রস্ফুটিত হয়। তো এই একটা স্থান যেখানে হিন্দু মুসলমান সবাই গিয়ে, তো এই সর্বধর্ম সমন্বয়ের ভাব মহাপ্রভু এই নবদ্বীপ ধামে চন্দ্রকাজী সমাধিতে তিনি প্রকাশ করেছেন। তারপর এখানে জগন্নাথ মন্দির রয়েছে, এই জগন্নাথ মন্দির খুব প্রত্যক্ষ ভগবান জগন্নাথের শ্রী বিগ্রহ রয়েছেন। জগন্নাথ বলদেব দুজনে সাদা, যেহেতু চন্দন বেশ করা হয়েছে সে সফেদ লাগছে দেখতে। তো 500 বছর পূর্বে এই জগন্নাথ বিগ্রহ এখানে ভগবান প্রকাশিত হয়েছেন। খুব সুন্দর লীলা রয়েছে এই জগন্নাথ, আপনারা দর্শন করতে যে যাবেন তার লীলা খুব প্রত্যক্ষ। জগন্নাথ এই জগন্নাথ বিগ্রহ কিভাবে প্রকাশিত হলো না তো গুরু মহারাজ বলবেন আপনাদের কাছে। তো জগন্নাথের লীলা এখনো চলে। একবার একটা লোক এসেছে, একদিন জগন্নাথ একটা মাতাজি এসেছে, তো মাতাজি বলছে পূজারীকে আমি জগন্নাথের একটা আয়না দিব, একটা মুসলিম মাতাজি। তো পূজার বলছে তুমি কেন আয়না দেবে? তো বুড়ি মাতাজি বলছে যে আমার নাতি ছোটবেলা থেকে দেখতে পারে না, তো আমি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম হে জগন্নাথ তুমি কৃপা করো আমার নাতি তার চোখে দেখতে পারে, তাহলে আমি তোমাকে আয়না দেবো, সে আয়না দিয়ে তুমি তোমার মুখ দর্শন করবে। তো ভগবান তার ভক্তের ডাক শুনে তার চোখ ভালো করে দিয়েছে, তাই সেটা আয়না নিয়ে এসেছে এখানে। তো এভাবে আমাদের একটা সুন্দর জগন্নাথের বই রয়েছে, বহু লীলা আপনারা সেখানে পড়তে পাবেন। জয় জগন্নাথ স্বামী কি। অ্যাকচুয়ালি এই জগন্নাথ হচ্ছে শ্রীক্ষেত্র থেকে অভিন্ন। গুরু মহারাজ যেদিন বর্ণনা করছিলেন বিদেশে একটা জায়গায় শুনেছিলাম আটলান্টায়, যে কিভাবে একবার জগন্নাথ পুরীতে রক্তবাহু নামক একটা অসুর আক্রমণ করে, তাই অসুরের আক্রমণে আক্রান্ত হয়, ভয়ভীত হয় দৈতাপতিরা, কি করে না জগন্নাথ বলদেবের বিগ্রহকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো আস্তে আস্তে এইখানে পৌঁছায়, এইখান থেকে জগন্নাথ যান না, তো বহু বছর যাবৎ তারা সেইখানে থাকে। তো সেই জন্যই এই জগন্নাথ মন্দির কাছে একটা জায়গা সরডঙ্গা, মানে সবর দৈতরাজ সবর, তো তাদের বংশধররা এখনো কিছু কিছু লোক সেখানে রয়েছে। যে অভিন্ন শ্রীক্ষেত্র পুরী ধাম, তো সেখানে জগন্নাথের বহু লীলা তিনি প্রকাশ করেছেন। এটা যে বেলপুকুর, এই শ্রীমন্ত দ্বীপে বেলপুকুর রয়েছে, সেখানে চৈতন্য মহাপ্রভু নীলাম্বর চক্রবর্তী তার মা সচ্চী মাতার স্থান সেখানে বেলপুকুর। বেলপুকুরে বহু লীলা রয়েছে। নিম্বার্ক আচার্য সেখান থেকে তপস্যা করছিলেন, পঞ্চবক্ত্র শিব সেখানে আবির্ভূত হয়, নিম্বার্ক আচার্যকে তিনি আশীর্বাদ করেছিলেন। তো শাস্ত্রে বলা আছে, কোথায় বর্ণনা করা হয়েছে যে নিম্বার্ক আচার্য তপস্যা করছিলেন, তো কয়েকজন ব্রাহ্মণ এসেছেন, তো নিম্বার্ক আচার্য তখন তার নাম নিম্বার্ক ছিল না, অন্য কিছু ছিল, তাদেরকে আতিথ্য করেছেন, তাদের খাওয়াবে, বহুত প্রকার রান্না করছেন। তো ব্রাহ্মণরা বলছে, চারজন ব্রাহ্মণ এসেছে, বলছে সূর্য অস্ত হয়ে গেলে কিন্তু আমরা খাবো না, সূর্য থাকতে থাকতে খেতে হবে। তো এই রান্না করতে 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 দেখা সূর্য অস্ত হয়ে গেল, তো ব্রাহ্মণরা খাবে না, না সূর্য অস্ত হয়ে গেছে। তখন তো এই খুব দুঃখ পেল যে ব্রাহ্মণরা খাবে না, আমি অত রান্না করলাম। তো উনি কি করেছে না, নিম গাছের উপরে উঠে দেখছে যাহা সূর্য কি দেখা আছে, না সূর্য অস্ত হয় না। তো সূর্যের আরেকটা নাম হচ্ছে অর্ক, যেহেতু নিম গাছের উপরে উঠে সূর্যকে দর্শন, অর্ককে দর্শন করেছেন, তাই তখন থেকে সেই ব্রাহ্মণের নাম হলো নিম্বার্ক আচার্য। ওই নিম্বার্ক আচার্য চতুষ্কুমার সম্প্রদায়ের আচার্য, তো চতুষ্কুমার তাকে কি করেছেন না দীক্ষা প্রদান করেছেন, এবং কুমার সংহিতা তাকে প্রদান করেছেন। তখন নিম্বার্ক আচার্য কে সর্বত্র এই দর্শন প্রচার করেছেন। যেরকম নিম্বার্ক আচার্যের লীলা বললাম, সেইরকম রামানুজাচার্য এসেছেন, শঙ্করাচার্য এসেছেন, মাধ্বাচার্য এসেছেন, বল্লভাচার্য এসেছেন, সমস্ত আচার্য এসে এই নবদ্বীপে সিদ্ধিপ্রাপ্ত হয়ে তারা সুস্বস্থানে গিয়ে তারা প্রচার করছেন। সেখানে আপনারা গেলে এখনো দেখতে পারবেন মদন গোপাল বিগ্রহ আছে, এই মদন গোপাল বিগ্রহ 700 বছর পুরনো। সচি মাতার পিতা নীলাম্বর চক্রবর্তী তিনি মদন গোপাল বিগ্রহ উপাসনা করতেন, সেই বিগ্রহ এখনো আছে। আমার ইস্কন পক্ষ থেকে সেখানে পূজা সেবা পূজা সাহায্য করি এই মন্দির ইস্কন পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় আমরা গিয়ে এক রাত্র এখানে অবস্থান করি। এবছর আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় প্রায় 4,500 ভক্ত এসেছিলেন। অত ভক্ত সংখ্যা বেড়ে গেছে, আমাদের ইংলিশ গ্রুপ বাংলা গ্রুপ করছিলাম, এবারে আমাদের রাশিয়ান গ্রুপও করা হয়েছে। তাতে অত ভক্ত এসে গেছে হিন্দি ভক্ত, আগামী বছর আমাদের হিন্দি গ্রুপ নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা হবে। এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যেভাবে করা আছে সেরকম আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা করা আছে। এই শ্রীক্ষেত্র ক্ষেত্র মন্ডল পরিক্রমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, বিশেষ তিথি রয়েছে। কার্তিক পূর্ণিমা ঠিক 5 দিন পরে পঞ্চমী তিথিতে এই শ্রীক্ষেত্র পরিক্রমা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার আছে, শ্রীক্ষেত্র পরিক্রমা সময় সম্পর্ক ওড়িশার লোক পুরী লোকরা জানত না, কয়েকজন বাবাজি বৈষ্ণব তারাই জানত। গত 6 বছর পূর্বে আমার ইস্কন পক্ষ থেকে শুরু করলাম শ্রীক্ষেত্র পরিক্রমা। প্রথম বছর 250 ভক্ত হয়েছিলেন, তারপরে বছর 400, তারপরে 2200, তারপরে 4000, গত বছর 6,500 ভক্ত এই শ্রীক্ষেত্র পরিক্রমা যোগদান করেছিলেন। তো শাস্ত্রে বলা আছে এই শ্রীক্ষেত্র পরিক্রমা পঞ্চমী তিথি যে করবে, চতুর্মাস ব্রত, কার্তিক ব্রত আর ভীষ্ম পঞ্চ, এই সব ব্রত করে যা ফল পাবে শ্রীক্ষেত্র পরিক্রমা করলে সেই ফল পাবে। শ্রীক্ষেত্র পরিক্রমা আগে আপনারা কারা কারা শ্রীক্ষেত্র পরিক্রমা করেছেন লাইট জ্বালান দেখতে পারব, লাইট খুব কম, অনেক করেছেন। আচ্ছা, যারা করেন এবার সুযোগ নেবেন। এই শ্রীক্ষেত্র পরিক্রমা সময় অনেক গুরু ভাদর থাকেন, প্রভুপদ শিষ্য থাকেন। আমরা খুব সুন্দর করে গোবর্ধন পরিক্রমা মতন 2 দিন আমরা চৈতন্য মহাপুর লীলাস্থান দর্শন করি, আর একদিন 19 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করি। খুব সুন্দর পরিক্রমা হয়, সেখানে সমুদ্রের তীরে উদ্যান দিয়ে যাবেন। আর এই পরিক্রমা শুরু করেছিলেন বিদ্যাপতি, যখন বিদ্যাপতি প্রথম আসেন নীলমাধবকে দর্শন করে স্কন্দপুরাণে বর্ণনা করা আছে, তখন নীলাচলকে তিনি প্রদক্ষিণ করেছিলেন। তো সেই সময় থেকে এই পরিক্রমা রয়েছে। এই পরিক্রমা তিথি বিশেষ তিথি এই জন্য এই শঙ্খক্ষেত্রকে শঙ্খক্ষেত্র পরিক্রমা হয় এই জন্য জগন্নাথ বলেছেন যে আমার ধামের পরিক্রমা আমার ভক্তের আবির্ভাব তিথিতে হবে, যেহেতু এই তিথিতে শঙ্খ পঞ্চজন্য শঙ্খ ভগবানের পঞ্চজন্য শঙ্খ তার আবির্ভাব হয়েছিল, তাই এই তিথিতে এই প্রদক্ষিণ করতে হয়। তেমনি শাস্ত্রে বর্ণনা করা আছে যে যত তীর্থ প্রদক্ষিণ করুক না কেন, যতক্ষণ শ্রীক্ষেত্র পরিক্রমা না করবেন অন্য তীর্থ পরিক্রমার ফল সে প্রাপ্ত হবে না। তাই ঠিক বৃন্দাবন পরিক্রমার পরে ভক্তরা সবাই এই জগন্নাথ পুরীতে সমবেত হন। এই বছর জগন্নাথ শ্রীক্ষেত্র পরিক্রমা আমাদের শুরু হচ্ছে নভেম্বর 23 তারিখে। খুব সুন্দর আত্মস্পর তখন সারা পৃথিবীর ভক্তরা সমবেত হন, 23 তারিখে সবাই সমবেত হবেন। 24-25 চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থান আমরা দর্শন করব, আর 26 তারিখে এই 18 কিলোমিটার সম্পূর্ণ নীলাচল আমরা ধামকে পরিক্রমা করব। গত বছর 6,500 ভক্ত সমাবেশ হয়েছিলেন, কিন্তু ভক্ত সংখ্যা সব প্রতি বছর বাড়ছে, তাই আমরা কি করছি না, আমরা বেঙ্গলি ওড়িশা ইন্টারন্যাশনাল গ্রুপ আলাদা আলাদা করেছি, তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা খুব স্বল্প অর্থ বিনিময়ে এই পরিক্রমা করা হচ্ছে। সুদর্শন তুমি যাও, আমার মহান পরম শ্রেষ্ঠ শক্তিশালী ভক্ত রয়েছে, তাকে ডেকে নিয়ে আস। তো আমার শক্তিশালী
মহান ভক্ত হ্যাঁ আরো শক্তিশালী মহান ভক্ত তার নাম হচ্ছে হনুমান সে কোন একটা দ্বীপে বসে তপস্যা করছে তপস্বী হনুমান তো তুমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসো আমার তার সাথে সাক্ষাৎ করতে হবে তখন সুদর্শন গিয়েছে আর মনে ভাবছে হে ইয়ে অত শক্তিশালী আমার থেকে শক্তিশালী আমি দেখবো কত শক্তিশালী তো গিয়ে হনুমানকে বলছে যে প্রভু আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আপনাকে ডেকে পাঠিয়েছেন তো হনুমান বলছে ঠিক আমি যাবো তো হনুমান আসার আগে এই সুদর্শন খুব জোরে এসেছে এসে এই জগন্নাথ মন্দিরের চারদিকে সুদর্শন চক্র ঘুরছে আর হনুমান আসছে মন্দির প্রবেশ করবে তো যে দরজা ঢুকছে সে সুদর্শন চক্র সেখানে ঘুরছে সে মন্দির থেকে প্রবেশ করবে সুদর্শন দেখতে চাইছে যে এখানে মন্দির প্রবেশ না করতে পারে তার শক্তি দেখাবে তো হনুমান কোন উপায় তো না পেয়ে তো হনুমান জগন্নাথকে স্মরণ করছে প্রভু আমি কিভাবে প্রবেশ করবো তো জগন্নাথের কৃপায় সঙ্গে সঙ্গে কি হয়েছে না হনুমানের আরো চারটে হাত বেরিয়েছে আর আবির্ভূত হয়েছে তো সেই চারটে হাত দিয়ে হনুমান চারটে দরজা যে চারটে সুদর্শন চক্র ঘুরছিল খেলনার মতন ধরেছে তো খেলনার মতন ধরে মন্দির মধ্যে প্রবেশ করেছে সেখানে রত্ন সিংহাসনে জগন্নাথ বলদেব সুভদ্রা আর সামনে সুদর্শন মূর্তিমান সুদর্শন দাঁড়িয়ে আছেন আর দেখছে হনুমান প্রবেশ করছে সুদর্শন দেখছে হনুমান চারটে হাতে চারটে সুদর্শন চক্র ধরেছে আর খেলনার মতন আর হনুমান সুদর্শন দেখে অবাক আর খুব লজ্জিত হয়ে গেছে যে হনুমান এই সুদর্শনকে খেলনার মতন ধরে চারটে সুদর্শন চক্র ধরে ঢুকেছে তো মাথা নিচু করে দিয়েছে তো জগন্নাথ সুদর্শন বলছেন দেখছ তুমি অত অহংকার করছো তুমি মহান দেখো হনুমান আমার থেকে আর মহান তোমার এই অপরাধের জন্য তুমি হনুমানকে ঢুকতে দিও না এই অপরাধের জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি আর চক্র হয়ে থাকবে না তুমি এটা খুঁটির মতো লম্বা হয়ে থাকবে আর চক্র হিসাব আমার ডান দিকে থাকার পরিবর্তে তুমি আমার বাম দিকে থাকবে তো সুদর্শন দুঃখ দুঃখী হয়ে গেছে যে আমাকে এরকম অভিশাপ দিচ্ছেন প্রভু আমি কি করে বেঁচে থাকতে পারি তখন ভগবান বলতেন ঠিক আছে আমি যখন তুমি বলে ফেলেছি যেতে হবে তুমি আমার কাছে এই স্তম্ভ রূপে থাকবে কিন্তু তোমাকে আমি এই একটা বর দিচ্ছি আমার মন্দিরের উপরে তুমি চক্র রূপে থাকবে আর আমাকে মন্দিরে প্রবেশ করে আমাকে দর্শন করে মানুষ যেই ফল পাবে যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না তোমার নাম হবে নীলচক্র কেননা আমি এই নীল সাগরের তীরে নীলাচল পর্বতের উপরে নীলকন্দরে নীল মাধব রূপে নিত্য বাস করি আমার মহিমা প্রকাশ করবার তুমি নীলচক্র রূপে আমার মন্দির রূপে উপস্থিত থাকবে আর তোমাকে আমাকে দর্শন করে যে ফল হবে তোমাকে দর্শন করে সেই ফল হবে তো এই বর ভগবান জগন্নাথ দিয়েছেন আসলে ভক্তরা নীলচক্র দিয়ে ভগবানকে দর্শন করেন যেমন চৈতন্য মহাপুর প্রথমবার সন্ন্যাস নিয়ে গিয়েছেন পাঁচ কিলোমিটার দূরে নীলচক্র দর্শন করেছেন সে বাল গোপাল রূপ দর্শন করেছেন ভগবানের ঠিক সেভাবে দাসিয়া বাউলি যে ভগবানের ভক্ত প্রথম দিন তার কথা আমি বলেছিলাম তো জগন্নাথের দিন আবির্ভূত হয়েছেন বলছেন দাসিয়া আমি তোমার তো অত্যন্ত প্রসন্ন তোমার কি বর চাও দাসিয়া বলছে আমি তো খুব গরিব আমাকে যেন প্রতিদিন খেতে পাই সেই বর দেবে আরে খেতে পাও তোমার খাওয়ার অভাব তোমার আর কি বর চাও নন্দন পুরী যায় তোমার দর্শন করতে পারি না মন্দির প্রবেশ করতে দেয় না তখন আমি কি আপনার দর্শন করতে পারবো সেই বর দেন জগন্নাথ বলছে তুমি ধর পুরী যাবে তুমি আমার নীলচক্রকে দর্শন করো সেইখানে আমাকে দেখতে পারবে তো কিছুদিন পরে দাসিয়া মনস্থ চন্দ্র দেখি ভগবানকে দর্শন করে আসি তো ভগবানকে দর্শন করতে যাবো খালি হাতে কি করে যাবে তো দাসা কি করছে এক ঝুড়ি আম জোগাড় করেছে চল্লিশটি আম সুন্দর পাকা মিষ্টি আম জোগাড় করেছে মাথায় করে নিয়ে গেছে জগন্নাথ পুরীতে তো সিংহ দরজায় পৌঁছেছে সব পান্ডার দাঁড়িয়ে আছে জানে এ তো অচ্ছুত জাতির লোক মন্দির ঢুকতে পারবে না সবাই বলছে আম আমাকে দাও আমি কি অফারিং করে নিয়ে আসবো ভোগ নিবেদন করে নিয়ে আসবো তো দাসা বলছে না 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 আমি দেবো না আর তুমি দেবে না মানে তুমি ফেরত নিয়ে যাবে কারণ আমি ভোগ লাগাবো আর তুমি ভোগ লাগাবে তো অচ্ছুত লোক কি ভোগ লাগাবে আর দেখো দেখো কেউ ভোগ লাগাবে তো মাথা থেকে ঝুড়িটা নামিয়েছে নামিয়ে দুটো আম তুলে নীল চক্রকে দর্শন করে জগন্নাথকে দেখছে সেখানে, ও প্রভু এই আগুনে আম পেয়েছে, আম নেই তুলেছে, আম দুটো মধ্যে হাওয়া হয়ে গেছে, তার আরো দুটো আম তুলেছে, আবার দেখছে এরকম সব বহু লোক জমায়েত হয়ে গেছে, আর পুরো ঝুড়িটা আম সব শেষ হয়ে গেছে। পান্ডার বলছে, আরে এটা জাদু দেখাচ্ছে, জাদুকর আছে, জাদু দেখাচ্ছে, আসলে এরকম ভগবান খায় নাকি? তখন দাসম চারে, না না আমি কি জাদু জানি, আমি তো জগন্নাথকে দেখতে পাচ্ছি, এই জগন্নাথের সব আম আমার নিয়ে গ্রহণ করছেন। তখন সব পাবলিকরা জমে গেছে, তখন দাসরথ আপনি কি দেখুন জগন্নাথ সব আম গ্রহণ করেছেন। তো একটা পান্ডা তখন জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দরজা খুলে যাচ্ছে, যে সারা গর্ভ মন্দিরে আমের আঠি আর চোখলা সারা গর্ভ মন্দিরে পড়ে আছে, আর জগন্নাথ সব আম খেয়েছেন। এইভাবে জগন্নাথ যে সুদর্শন চক্রকে দর্শন দেন তার বহু প্রমাণ রয়েছে। তো যখন হরিদাস ঠাকুর পুরীতে ছিলেন, চৈতন্য বাবু তাকে সেই কথা বলেছিলেন, হরিদাস ঠাকুর মন্দির প্রবেশ ছিল না, তাই বাবু বলছেন তুমি এইখান থেকে নীলচক্রকে দর্শন করো, নীলচক্রকে দর্শন করলে তুমি আমার প্রভুর পূর্ণ কৃপা লাভ করতে পারবে। তো এখানে আপনারা যাবেন পুরীতে, এই তপস্বী হনুমান সেখানে এখনো রয়েছেন, উত্তর দরজা কৈলি বৈকুণ্ঠ রয়েছে, উত্তর দরজা দিয়ে প্রবেশ করে যে সিঁড়ি আছে তার ডান দিকে আপনি তপস্বী হনুমানকে সেখানে দেখতে পারবেন। কানপাতা হনুমান দক্ষিণ দরজায় রয়েছে, আর কানপাতা হনুমান পশ্চিম দরজায় রয়েছে, সেখানে দর্শন করতে পারবেন। আর এটা একটা লীলা রয়েছে খুব ভালো, এটা কি চিনতে পারছেন এই জায়গাটা কি? এটা স্বর্গদ্বারা, এখানে যে সর্বদাহ হবে, যা সর্বদাহ হবে অত স্বর্গে তো যাবেই। তো স্বর্গদ্বার কেন হলো এই সম্পর্কে লীলা ভালো সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে। একবার একজন লোক জগন্নাথ মন্দিরে আনন্দ বাজারে আসে, আনন্দ বাজার তো আপনারা জানেন যেখানে জগন্নাথের মহাপ্রসাদ বিক্রি হয়। তো সেখানে সাধারণত মানুষেরা গিয়ে অন্ন ডাল সবজি দিয়ে সে প্রসাদ সেবা করে, সেবা করে তারপরে পয়সা দিয়ে তারপরে যায়। যারা প্রসাদ বিক্রি করে তাদের সুপকার বা সুয়ার বলে, তারা জগন্নাথ প্রসাদ রান্না করে আর বিক্রি করে। তো একবার একটা লোক এসেছে, জগন্নাথ প্রসাদ দিয়ে খেয়েছে, দোকানে মনে করছে খেয়ে দিয়ে আমার প্রসাদ দিয়ে যাবে, তো খেয়ে দিয়ে সোজা হাঁটা দেওয়া শুরু করছে আর পয়সা দিচ্ছে না। তো দোকানের সুয়ার বলছে, আরে তুই কি পয়সা দিতে কোথাও চলে যাচ্ছ? তো তার পিছনে পিছনে যাচ্ছে, আর এই লোকটা পয়সা দিচ্ছে না, তাকাচ্ছেও না, পালাচ্ছে না কেন। তো হাতটা সমুদ্রের তীরে চলে গেছে, তখন তো ঘর বাড়ি কিছু ছিল না, তো সমুদ্রের তীরে চলে গেছে। তো সমুদ্রের তীরে গিয়ে হঠাৎ ঘুরে এই সুয়ারকে বলছে, পান্ডাকে বলছে, তুমি কি আমাকে পয়সা চাইছো, তুমি জানো আমি কে? আমি তো স্বর্গের রাজা ইন্দ্র, আমি স্বর্গ থেকে এসে জগন্নাথের দর্শন করতে, আর আমাকে প্রসাদে তুমি পয়সা চাইছো, তুমি জানো তোমার যা ইচ্ছা আমি তা পূর্ণ করতে পারি, আর তুমি বোকার মতো পয়সা চাইছো আমাকে? তখন দেখো তুমি ইন্দ্র, তোমাকে দেখতে ইন্দ্র মতো লাগছে না, তোমাকে ইন্দ্র মতো লাগছে না, তুমি চাও কি বল তোমার লাগবে। তো তখন নাকি ওড়িশা বহু বছর ধরে কোন বৃষ্টি ছিল না, তাহলে এই লোকটা বলল যে ঠিক আছে তোমার আমার এই বর দাও, যে আমি যেখানে বসে তোমার ধ্যান করবো প্রার্থনা করবো সেইখানে যেন প্রচুর প্রচন্ড বৃষ্টি হবে। তখন সেই লোকটা তথাস্তু বলে এটা রথ এসছে আর সেখান থেকে চড়ে স্বর্গে চলে গেছে। তো এই লোকটা কি করেছে, এই পান্ডা কি করেছে, একটা কাঠি সেখানে মাটিতে গেড়ে দিয়ে এসছে, সংকেত রেখে যে এই জায়গাটা এটা হয়েছে বলে। তো মন্দিরে ঘুরে এসে আনন্দ বাজারে মনে মনে ভাবছেন, দেখি এটা ঠিক কি না, আসলে এই রাজা ইন্দ্র ঠিক বর দিয়েছে, যখন সে ইন্দ্র ধ্যান করেছে প্রচন্ড বৃষ্টি হওয়া শুরু হয়েছে সেখানটায়, তখন সে অত বৃষ্টি হচ্ছে সেটা মাথায় পাগাড়ি বেঁধে খুব আনন্দে নাচছে, আর বাইরে কিন্তু শুধু মন্দিরে বৃষ্টি হচ্ছে, অত বৃষ্টি মন্দিরে সে মন্দির জলে ভরে রাস্তায় বলতে শুরু করেছে। তো লোকেরা কি করে জানি অত জল কোথা থেকে আসছে, আশা মন্দিরে যে দেখছে এরকম খুব বৃষ্টিতে লোকটার আনন্দে নাচছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তো এই লোকটা বলছে সব ঘটনা বললো যে এরকম ইন্দ্র এসেছিল আর আমাদের ডাক দিয়ে এসেছে, তো সব লোক সেখানে দৌড়েছে। তো সেই দিন থেকে সেখানে তারা বিশ্বাস করে তার স্বর্গের দ্বার স্বর্গ দ্বার হয়েছে। তখন রাজা যখন শুনেছে তো এই পান্ডাকে ডেকে একটা বিশেষ উপাধি দিয়েছে, তার উপাধির নাম হচ্ছে মেঘমালিয়া শুয়া, মানে যে মেঘমালাকে ডেকে নিয়ে এসেছিল সে শুয়ার বা পান্ডা তার সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে আমি আরো বেশি শ্রীক্ষেত্র পরিক্রমায় যাব না, যেহেতু আমাদের সময় খুব সীমিত আছে। তা আমি কিছু জগন্নাথের লীলা আপনাদের কাছে বর্ণনা করব। তো প্রথম লীলা বর্ণনা করব যে এই রথযাত্রা কেন হয়, তার কারণ আমরা শুনেছি চৈতন্য চরিতামৃত থেকে, যেটাকে আমরা সবাই বলি চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ বসু যা বর্ণনা করেছেন যে রথযাত্রা হচ্ছে কুরুক্ষেত্র থেকে ভগবান কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়া। কিন্তু আসলে কি ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে গিয়েছিলেন? না, কুরুক্ষেত্র থেকে কৃষ্ণ বৃন্দাবনে যান। চৈতন্য মহাপ্রভু ব্রজগোপিকারা যেইভাবে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিলেন সেই ভাব নিয়ে অবশ্যই রথযাত্রার রথের দড়ি টানতেন, কিন্তু ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে যাননি। তো রথযাত্রার উদ্দেশ্য হচ্ছে শাস্ত্র বর্ণনা অনুসারে জগন্নাথ যেহেতু তিনি হচ্ছেন করুণার মূর্ত বিগ্রহ, ঔদার্য মূর্ত বিগ্রহ, উদারের ভাব, জগন্নাথ অত কৃপাময়, তিনি তো তার রত্ন সিংহাসনে বসে জীব জগৎকে দর্শন দিয়ে উদ্ধার করছেন। যখন তার হৃদয়ে আরো উদার অভিভূত হয় উদার ভাবে, তখন তিনি রত্ন সিংহাসন পরিত্যাগ করে রাস্তায় চলে আসে যারা মন্দিরে প্রবেশ করতে পারে না তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করবার জন্য। তাই শাস্ত্রে বর্ণনা করা আছে রত্ন সিংহাসন তাকে বলে অন্তর্বেদী, অন্তর্বেদীতে ভগবানকে দর্শন করলে যা ফল পাওয়া যায়, অন্তর্বেদীতে উপস্থিত থাকার সময় ভগবানের যে করুণার প্রভাব তার থেকে যখন তিনি রথে উপস্থিত হন তার করুণার প্রভাব আর বেশি। তাই বলা হয় রথে বামন দুষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, যদি একবার জীবনে কেউ রথের উপরে ভগবানকে দর্শন করবে তার পুনর্জন্ম আর হবে না। তাছাড়া আমি সেদিন বলেছিলাম যে জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে যাবেন, এই গুন্ডিচা মন্দিরকে বলা হচ্ছে মহাবেদী, জগন্নাথের জন্মস্থান বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন, সেখানে তিনি আরো কৃপাময় হলেন আর গুন্ডিচা মন্দিরে জগন্নাথের দর্শনকে আরত দর্শন বলে। জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দশ হাজার বার দর্শন করে যে ফল পাওয়া যাবে, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করে সেই ফল পাওয়া যাবে। তো এজন্য ভগবান এই মন্দির থেকে বেরিয়ে আসেন কেন না, তার করুণার প্রভাবের জন্য দর্শন দিয়ে জীবকে উদ্ধার করে, এই রথযাত্রার একটি লক্ষ্য। আর একটি লক্ষ্য হচ্ছে যেখানে ভগবান বিষ্ণুর মন্দির স্থাপনা হয় সেই এলাকার রাজা হচ্ছেন ভগবান বিষ্ণু। তাই রাজাকে কি হয় না প্রতিষ্ঠা করার পরে তো তার সেবকরা তাকে বাহিরে নিয়ে আসেন, রাজাকে তার প্রজাদেরকে দর্শন করে আমার প্রজারা ভালো আছে কিনা, ইয়ে রথযাত্রার আরেকটি ভাব। আরে রথযাত্রার আরেকটি লক্ষ্য স্কন্দপুরাণে বর্ণনা করা হচ্ছে, আরেকটি উদ্দেশ্য হচ্ছে যখন ইন্দ্রদেব সর্বপ্রথম বিগ্রহ প্রতিষ্ঠা করেন ব্রহ্মাকে ব্রহ্মলোক থেকে নিয়ে এসে, তখন জগন্নাথ ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করেন হে ইন্দ্রদেব আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, তুমি কি বর চাও, তোমার কিছু বর দিতে চাই। তো ইন্দ্রদেব তিনটে বর চাইছিলেন, তার প্রথম বর ছিল হে প্রভু আপনি যে আমার প্রতি যথার্থ কৃপা করতে চান আমাকে এই বর দিন যেন আমার কোনদিন কোন পুত্র সন্তান না হয়, এরকম বর চাই না তোমার কাছে। তো জগন্নাথ বলছে এই কি ব্যাপার, সবাই তো পুত্র চায়, তুমি পুত্র চাও না কেন? তখন ইন্দ্রদেব বলছেন আমার যদি পুত্র হবে তাহলে ও দাবি করবে এটা আমার বাবার সম্পত্তি, বাবার মন্দির, আমার মন্দির, আমি চাই না আমার কেউ পুত্র হবে দেখি দাবি করবে তার মন্দির, জগৎবাসী সবাই মন্দির হবে। তখন ভগবান তথাস্তু বলেছেন। আর তার দ্বিতীয় বর ছিল ইন্দ্রদেবগুলো চাইছেন যে আমি আপনি কৃপা করুন, আপনি সবসময় খাবেন, সবসময় খেতে থাকবেন আর আপনার প্রসাদ জগৎবাসী পাবেন, আপনি খাবেন খেয়ে হাত ধুবেন আর হাতের জল শুকিয়ে যাওয়ার আগে আবার আপনাকে খেতে হবে। তো এইটাই জগৎ মন্দিরে হয়, সেই সকাল থেকে জগতে শৃঙ্গার করবে না, খাওয়াবে শৃঙ্গার করবে দর্শন হবে আবার শৃঙ্গার করবে খাওয়াবে, এটি সারাদিন চলতে থাকে। আর তৃতীয় বার চাইছিলেন আপনি কোনো সময় ঘুমাবেন না, সবসময় ভক্তকে দর্শন দেবেন মাত্র তিন ঘন্টা। জগন্নাথ মন্দির বারোটা একটা দুটো সময় বন্ধ হয়, কোনো কোনো সময় বন্ধই হয় না, চারটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে, কত নীতি বিধি বিধান রয়েছে। তো এই তিনটে বর জগন্নাথ ইন্দ্রদেবকে দিয়েছেন, যখন জগন্নাথ ইন্দ্রদেবকে বর দিয়েছেন ইন্দ্রদেব খুব খুশি হয়েছে, কিন্তু পাশে গুন্ডিচা দাঁড়িয়েছিলেন, তো তিনি কান্না করতে শুরু করছেন। তো জগন্নাথ বলছেন বর দিয়েছেন তোমার কোনো পুত্র হবে না, প্রভু এই বর দিচ্ছেন অভিশাপ দিচ্ছেন, তো আমি অপুত্রিকা থেকে যাব, আমার সন্তান হবে না, তাহলে আমার শ্রাদ্ধ করবে কে? জগৎ বলছেন তাদের বলে ফেলেছি তোমার পুত্র হবে না, তোমার পুত্র না হলে কোনো চিন্তা নেই, আমি তোমার পুত্র হয়ে কাজ করব, আমি তোমার পুত্র হিসাবে বছর একবার তোমার মন্দিরে আমি আসব, আর আমার এই যাত্রা ঘোষযাত্রা বা গুন্ডিচা তোমার নাম অনুসারে আমার এই যাত্রাকে গুন্ডিচা যাত্রা বলা হবে, আমি তোমার মন্দিরে আসবো বৎসরে একবার, আর তোমার পুত্র নেই যে চিন্তা তোমার শ্রাদ্ধ কে করবে, তো আমি তোমার প্রতি বছর শ্রাদ্ধ করব। ইন্দ্রদেবের কোন শ্রাদ্ধ করা দরকার নেই, সে তো ভগবান করে এমনি যাবে, কিন্তু ভগবানের ভক্তের প্রতি এই যে করুণাময় ভাব, তো এখনো জগন্নাথ বৎসরে একবার এসে ইন্দ্রদেবের গুন্ডিচা দেবীর শ্রাদ্ধ সেরেমনি সেখানে করে যান। তো এইভাবে শাস্ত্রে বিভিন্ন কারণ বর্ণনা করা আছে, তো আমি যে একটা বিশেষ কারণ এখন বর্ণনা করবো, যে লীলা যার উপরে আজকে এই নাটক আপনারা দেখবেন, যে রথটা কেন হয়। আমরা গৌড়ীয় বৈষ্ণব ধারা অনুসারে আচার্যদের যে মত, যে ভাবধারা, যে চিন্তা, তার বর্ণনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তখন দ্বারকায় আছেন বহু ঐশ্বর্য, ষোলো সহস্র মহিষী খুব মন ধ্যানকে সেবা করছে, তবুও ভগবান কৃষ্ণের মন পড়েছে বৃন্দাবনে রাধারানীর কাছে। তো তিনি এরকম বৃন্দাবন কথা চিন্তা করতে করতে কখনো রাধা রাধা, কখনো গোপী গোপী এরকম বলতেন, বলে উৎসাহ দিতেন। তো এবার এরকম বৃন্দাবনের বিরহ ভাব অনুভব করে কৃষ্ণ মূর্ছা হয়ে গেছেন, সেখানে পাশে ছিলেন বলরাম আর উদ্ধব আর নারদ মুনি তিনজন। তো কৃষ্ণ মূর্ছা হয়ে গেছেন, তো সবাই বুঝতে পারছে কৃষ্ণ কেন মূর্ছা হয়ে গেছেন, এ শুধু ব্রজের বিরহ তার ভাব। তখন বলরাম বলছেন নারদ মুনিকে, এ নারদ মুনি তুমি কৃষ্ণের কানে গিয়ে রাধানীর নাম কীর্তন কর, রাধানীর নাম কীর্তন করলে কৃষ্ণ আবার সে জ্ঞান ফেরত পাবে। তো নারদ মুনি রেডি, সে বীণা যন্ত্র নিয়ে নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে, তো রাধানীর নাম কীর্তন করবে। তো হঠাৎ উদ্ধব খুব গম্ভীর হয়ে বসে গেছে, বলছে থামো থামো থামো, এখনই রাধানীর নাম করতে হবে না, না কেন, এখন যদি উদ্ধব নারদ মুনি রাধারানীর নাম করবে আর কৃষ্ণ যে অবস্থায় বর্তমান রয়েছে, তো কৃষ্ণ আর এক মুহূর্তে এখানে থাকবে না। তো সে যেভাবে ব্রজের বিরহ অনুভব করছে, এই তীব্র বিরহ তাকে দ্বারকা থাকতে দেবে না, সে অবশ্যই এখানে বৃন্দাবনে চলে যাবে। আর যদি বৃন্দাবনে যায়, বৃন্দাবনে কৃষ্ণের ব্রজবাসীদের যে অবস্থা, সেই অবস্থাতে কৃষ্ণ দেখে তার কৃষ্ণ আর দ্বারকায় ফিরে আসবে না, কেননা ব্রজবাসীদের বিরহ, কৃষ্ণ বিরহে ব্রজবাসীদের অবস্থা খুব খারাপ। আমাদের গৌড়ীয় আচার্য বর্ণনা করছেন যে কিভাবে কৃষ্ণ চলে যাওয়ার পরে, বৃন্দাবন থেকে মথুরা চলে যাওয়ার পরে ব্রজবাসীদের কি দুঃখ, সব সময় তারা একদম অশ্রু বলছে। উদ্ধব পরবর্তী সময় দর্শন করতে গিয়েছেন, দেখছে কাউ কিচেন থেকে আর ধোঁয়া উঠছে না, রান্না বন্ধ হয়ে গেছে, শুধু এই কৃষ্ণের বিরহে সব রোগা হয়ে গেছে। আমাদের ওড়িয়া কবি লিখছেন যে কৃষ্ণের বিরহে মা দশতার অবস্থা এরকম হয়ে গেছিল, তার অঙ্গুলির আংটি নাকি কঙ্কন হয়ে তিনি পড়তেন, যে এরকম অবস্থা ছিল। গাছপালা পশু পাখি সবাই কৃষ্ণের বিরহ অনুভব করত। তখন উনি বলছেন যে যদি নারদ মুনি বিনা বাজাবে, রাধারানীর নাম করে কৃষ্ণ আসবে বৃন্দাবনে যাবে আর ব্রজবাসীদেরকে এরকম অবস্থায় দেখবে, তাহলে তো ব্রজবাসীদের ছেড়ে আসবে না, তাহলে আমরা সবাই কৃষ্ণকে হারাবো, তাহলে কি করা যাবে? একটা উপায় আছে যে একজন কেউ আগে বৃন্দাবনে চলে যাক, আগে বৃন্দাবনে গিয়ে একটা সংবাদ দেখ যে তোমাদের কৃষ্ণ ফিরে এসেছে, আর ব্রজবাসের সুন্দর কৃষ্ণ ফিরে আসছে, তো সবাই আনন্দ উল্লাস করবে, ব্রজকে খুব সুন্দর করে সাজাবে, মহোৎসব করবে, আর এই আনন্দ মুখর অবস্থায় আমরা কৃষ্ণকে নিয়ে যাবো দেরি করে। তুমি কৃষ্ণ দেখবে ও ব্রজবাসের খুব আনন্দ রয়েছে, তাদের সঙ্গে একটু আনন্দ অতিবাহিত করে আবার দ্বারকায় ফিরে আসবে, তো খুব ভালো, ভালো উপায় একটা। দেখুন ব্রজে যাবে কে, তখন বলার উদ্ধার তোমাকে ব্রজে যেতে হবে, কেন তুমি তো কৃষ্ণের সংবাদদাতা, তুমি যাও। তো উদ্ধব বলছে না না আমি ব্রজে যাবো না বাবা, কেন না আমি তো একবার মথুরা থেকে গিয়েছিলাম, কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরাকে কয়েক মাস পরে উদ্ধবকে পাঠিয়েছেন বৃন্দাবনে, তুমি যাও ব্রজগোপিকারা আমার বাবা মারা খুব শোকাতুর হয়েছে, হে উদ্ধব তুমি তো খুব জ্ঞানী, তুমি ওদের একটু বুঝা সান্ত্বনা দাও, আমার বিরহ তারা যেন অনুভব না করে। তো উদ্ধব ছিল মথুরায় যত ভক্ত তার মধ্যে উদ্ধব কৃষ্ণের সব থেকে প্রিয় শ্রেষ্ঠ আর মহান ভক্ত ছিল, আর প্রচন্ড জ্ঞানী বৃহস্পতির শিষ্য ছিল। তো উদ্ধব গিয়েছেন, উদ্ধব যখন গিয়েছে রথে চড়ে গিয়েছে, রথে করে গিয়েছে রাজ পোশাক পরিধান করে, তো গ্রাম রথ রেখে দিয়েছে নন্দ মহাদের বাড়ির সামনে রেখে, তো সন্ধ্যা সময় ছিল, তো তখন নন্দগ্রামে কোন লোক বুঝতে পারছে না যে উদ্ধব এসেছে, তো উদ্ধব নন্দ মহারাজের ঘরে গিয়েছেন, তো নন্দ মহারাজ মা দশদা সবাই খুব শোকাতুর, মা দশদাকে বুঝাচ্ছেন, তো মা দশদা যত বুঝাচ্ছে মা দশদা বলছেন না কোনো তোমার বুঝানো কাজ করবো না, আমার কৃষ্ণ কোথায়, আমার কানাই কোথায়। তো নন্দ মহারাজ এসে গিয়েছেন, তো নন্দ মহারাজ বলছেন হে নন্দ মহারাজ আপনি কেন কান্না করছেন, শুধু মনে করবে না যে কৃষ্ণ আপনার ছেলে, কৃষ্ণ যে পরম ব্রহ্ম তিনি ভগবান সব কিছুতে শ্রেষ্ঠ, তিনি সবাই জন্য এরকম বুঝাচ্ছেন। তো নন্দ মহারাজ বলছেন হে উদ্ধব আমি তো মনে করছিলাম তুমি খুব বুদ্ধিমান বৃহস্পতির শিষ্য, তো তোমার কথা শুনে আমি মনে করছি তুমি নম্বরান মূর্খ, না কেন না তুমি আমাকে বুঝাতে এসেছ, আমার ছেলে চলে গেছে আমি কান্না করছো বুঝাতে এসেছ, তো এরকম অনেক ছেলে আছে বাবার ছেলে চলে গেলে বাবা কান্না করে, তো আমি কান্না করছি, তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো আমার ছেলে ভগবান আমি বেশি কান্না করবো, তাহলে ভগবান আমার ছেলে ছেলে চলে গেলে বেশি কান্না করবো। তো এরকম উদ্ধব একদম সেখানে গিয়ে তার বুদ্ধিমত্তা সম্পূর্ণ একদম হ্রাস হয়ে গেছে, নিজেকে এত মূর্খ বলে মনে করছে। সারা রাত উদ্ধব নন্দ মহারাজ সারা রাত বসে গল্প করছেন, বিভিন্ন কথা আলোচনা করছেন, সকাল যখন হয়ে গেছে সব ব্রজগোপিকারে হচ্ছে, আর দেখছে নন্দ মহারাজের বাড়ির সামনে আরেকটা রথ দাঁড়িয়ে আছে, কি ব্যাপার এই অক্রূর আবার এসেছে কৃষ্ণকে নিয়ে গেছে, তো এবার কি এসছে আমাদের প্রাণটা নিয়ে যাবে নাকি, বিভিন্ন রকম কথা আলোচনা করছে। তারপরে এরকম করতে করতে তারা উদ্ধবকে দেখতে পেয়েছে, তো উদ্ধবকে দেখতে পেয়ে সবাই দৌড়াচ্ছে এই কৃষ্ণ এসে গেছে, কারণ উদ্ধব দেখতে কৃষ্ণের মত, কৃষ্ণের ভাতৃত্ব পরিবারের লোক কৃষ্ণকে উদ্ধবকে কৃষ্ণের মত, তো সমস্ত ব্রজগোপিকারা এই উদ্ধবকে দেখতে দৌড়াচ্ছে, সে দেখছে উদ্ধব এ কৃষ্ণের উদ্ধব, তো উদ্ধবকে বিভিন্ন সান্ত্বনা দিচ্ছে, তোরা কোনো সান্ত্বনা মানতে চায় না আমাদের কৃষ্ণই লাগবে। তখন উদ্ধব ঠিক আছে আমি গিয়ে কৃষ্ণকে পাঠাবো, তো যত কথা সান্ত্বনা বুঝছেন তখন এইরকম অবস্থা হচ্ছে, ব্রজগোপীদের অবস্থা থেকে তাদের যে দৃঢ় ভক্তি থেকে উদ্ধব বলছে হায় হায় আমি কি মূর্খ, আমি যদি জানতাম ব্রজ গোপিকাদের কৃষ্ণের প্রতি এইরকম প্রেম ভালোবাসা ভক্তি রয়েছে, তাহলে আমি মূর্খের মতন রাজ পোশাক পরে এই ঘোড়া গাড়িতে এখানে আসতাম না। আমার ঘোড়া গাড়িতে গ্রামের প্রান্তে রেখে এই ব্রজ গোপিকাদের এই ধুলি ব্রজের ধুলি তে গড়া গড়ি দিয়ে এখানে আসার কথা ছিল। এই ব্রজের মহিমা প্রকাশ করতে করতে এই ব্রজবাসী ব্রজ গোপিকাদের ভাবে প্রভাবিত হয়, সেও পাগলের মতো নৃত্য করতে করতে মথুরায় ফিরে গেছে, মথুরায় ফিরে গিয়ে কৃষ্ণের কাছে গিয়েছে। তো কৃষ্ণ চাইলেন, উদ্ধব তোমার কি হলো, তুমি তো গেলো ব্রজ গোপিকা থেকে বুঝাবে, তুমি আমার পাগলের মতো নাচছ কি? তো উদ্ধব বলছে, হ্যাঁ কৃষ্ণ, আমি তো খুব বুদ্ধিমান জ্ঞানী, যদি কেউ মারা যায় আমি তাকে বুঝাই যে তুমি কেন কান্না করছ, দেহিনশ্রী যথা দেহে কৌমারণ যৌবনং জরা, এই দেহটা কিছু নয় আত্মা সব কিছু আমি বুঝাই, কিন্তু তারা তোমার জন্য কান্না করছে, তাহলে আমি কি করে বলতে পারি তোমার কান্না বন্ধ কর। আমি ব্রজ গোপিকাদের বলে আসলাম, তোমার আরো বেশি করে কান্না করো, আরো বেশি করে কান্না করো, এটা বলে আসলাম। তাই হে কৃষ্ণ, এই ব্রজবাসীদের কোনোদিন সান্ত্বনা দেওয়া যাবে না, তুমি যদি না দেওয়া সেখানে তোমাকেই যেতে হবে, তাছাড়া কোনোদিন সান্ত্বনা হবে না। তাই উদ্ধব বলছে, দেখো আমি কৃষ্ণকে বললাম কিন্তু কৃষ্ণ তো গেলেন না, এগুলো অতদিন পর্যন্ত আমি যাই ব্রজে, তাহলে ব্রজবাসীরা বলবে তুমি মিথ্যুক আছ, তুমি বদমাস, আমার লাঠি নিয়ে আসবে মারতে, আমি যাবো না সেই ব্রজে আর অতদিন পরে, তাহলে কে যাবে? এবং বলে বলরাম তুমি যাও। তো বলরাম বলে, না না আমি যাবো না বাবা, কারণ বলরাম একবার দ্বারক থেকে বৃন্দাবনে এসেছিলেন, দুই মাস ছিলেন। তো সব ব্রজবাসীদের বলে দিয়েছেন, না না কোনো চিন্তা নেই, কৃষ্ণ আমার ছোট ভাই, আমি যা বলি কৃষ্ণ সব শুনে, তা আমি গিয়ে কৃষ্ণকে এখনই পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তা আমি ওদের বলে দিয়ে আসলাম, আর ফিরে এসে আমি কৃষ্ণকে কতবার বললাম, তুমি একবার গিয়ে তাদেরকে দেখা করে আস, আর কৃষ্ণ যা বলি সব কথা শুনে, কিন্তু একটা কথা শুনে না, আর সে বৃন্দাবনে গেল না। আর আমি যদি কত বছর অতিবাহিত হয়ে গেছে, আর আমি যদি যাই আর বলি যে কৃষ্ণ আসছে, কোন ব্রজবাসীর আমার কথা বিশ্বাস করবে না, তারা আমাকে তাড়া দেবে, তো আমি সেখানে যাবো না। তো এরকম আলাপ আলোচনা হচ্ছে। তো এই সময় সুভদ্রা দেবী এসে পৌঁছেছে। তো সুভদ্রা এসে বলছেন, কি ব্যাপার? তোমার বলছে যে এরকম অবস্থা যে কৃষ্ণ যে বৃন্দাবনে যাবে, একজন আগে কাউকে গিয়ে সম্বাদ মারা দশদা নন্দ মহারাজ জানাতে হবে। তো সুভদ্রা বলছেন, আমি যাবো, আমি যাবো, আমি গিয়ে মা যশোদার কোলে বসে তার চোখের অশ্রু মোচন করে দিয়ে তাকে বলবো তোমার প্রিয়ের কানহাই ও ফিরে আসছে। তো তারা যদি বলবে, না না আগে উদ্ধব বলেছিল কৃষ্ণ আসবে আসলো না, বলরাম বলেছিল কৃষ্ণ আসবে আসলো না, তুমি যে বলছো কি সত্য, তো না আমি বলবো আরে ওরা পুরুষ লোক, তো ওদের হৃদয়টা খুব কঠিন, ওরা সত্য বলে না, আমি তো নারী, আমার হৃদয় পরিষ্কার আর কোমল, আমার কথা সত্য, তাই আমার কথা বিশ্বাস করে। তো সবার খুব পছন্দ আছে সুভদ্রাদি প্রফুল্লটা, হ্যাঁ এটা খুব ভালো জিনিস, এটাই করা হয়। তো রথ রেডি করেছে সুভদ্রা দেবীর, রথের নাম হচ্ছে দেবদলন বা দর্প দলন, দর্প দলন রথ তৈরি হয়েছে, সুভদ্রা দেবী যাবে। তো বলরাম দেখছে সুভদ্রা যখন মানে ঝামেলাটা মাথায় নিচ্ছে, তা আমি তো অনেকদিন বৃন্দাবনে যাই না, আমি তো আসলে ঘুরে আসি তাহলে। তো বলরাম বলছে, আমিও তোমার সঙ্গে যাবো। তো ঠিক আছে, দুটো রথ রেডি করা হয়েছে, এটা তালধ্বজ রথ, একটা সুভদ্রা রথ। তো তালধ্বজ রথে করে বলরাম আর সুভদ্রা দর্প দলন বা দেব দলন রথে সুভদ্রা দেব, তারা দুজন বৃন্দাবনে গিয়েছে। আর বৃন্দাবনে গিয়ে ঠিক বৃন্দাবনের বর্ডার সীমা সীমাতে পৌঁছেছে, আর সে বৃন্দাবনের যে অবস্থা, কৃষ্ণের বীরে সেখানে গাছ পালা পশু পাখি ব্রজবাসী এই সবার অবস্থা থেকে, কৃষ্ণ বীর অবস্থা থেকে, তারা এইরকম মানে আশ্চর্য হয়ে গেছে যে এরকম কেউ কাউকে ভালোবাসে যার বীর হয়ে অবস্থা এরকম হয়। এই ব্রজবাসীদের কৃষ্ণ বীর হয়ে চিন্তা করে সে বলরাম সুভদ্রার চোখ গুলো বড় বড় হয়ে গেছে, হাত গুলো সব ভিতরে ঢুকে গেছে, তারা অবাক হয়ে সেখানে দেখছে, আর তারা এরকম সব বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা আর সেই যে নন্দ বাড়ি মহারাজের বাড়িতে যাবে, নন্দ দশটা খবর দেবে, এই খবরের আর সুযোগ পায় না, সেখানে এরকম পড়ে আছে, মূর্ছা হয়ে পড়ে আছে। নিধুবনের কথা বর্ণনা করা আছে, তখন নিধুবনে রাধারানী এই কৃষ্ণের বিরহে একটু প্রাণ যাবে, আর বাঁচবে না। ললিতা বিশাখা সব সখীরা চতুর্পাশে বসে আছেন, ললিতা বিশাখার কোলে মাথা রেখে রাধারানী শুয়ে আছেন। তো রাধারানী দেহ ত্যাগ করবে, এরা তুলকে চেক করছে আর প্রাণ আসে কিনা। সারা ব্রজে প্রচার হয়ে গেছে যে রাধারানী দেহ ত্যাগ করবে, আর সব ব্রজবাসীরা আসছে যে কেন যে রাধারানী দেহ ত্যাগ করবে, সব ব্রজবাসীদের দেহ ত্যাগ করতে হবে। কেন না ব্রজবাসীরা কেন দেহ ধারণ করে রয়েছে, না কৃষ্ণ বলে গিয়েছে ফিরে আসবে, তারা অত সরল, তারা মনে করছে কৃষ্ণ আমাদেরকে অত ভালোবাসে, সে তো অবশ্যই ফিরে আসবে, তুই এই আশায় তারা দেহ ধারণ করে রয়েছে। আর তারা যখন দেখছে যে রাধারানী দেহ ত্যাগ করবে, তো ব্রজবাসীর মনে করছে রাধা যদি দেহ ত্যাগ করে কৃষ্ণ আর আসবে কেন, বলে সে বৃন্দাবন আর আসবে না, তার আসার কোন আশা নেই। তাই আমাদের সবাইকে দেহ ত্যাগ করতে হবে, তাই সমস্ত ব্রজবাসীর আসছে সে রাধারানী দর্শন করার জন্য। ইতিমধ্যে এসছে কে, আয়ন ঘোষ অভিমন্যু এসছে দৌড়াতে দৌড়াতে। তো অভিমন্যু এসে রাধারানীর কাছে হাত জোড়ে বলছে, হে রাধারানী তুমি এখন চলে যাচ্ছ, চলে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই তোমার কাছে, যে আসলে সমস্ত ব্রজবাসের মনে করে তুমি আমার পত্নী, কিন্তু আসলে তুমি আমার পত্নী নও। আমি তোমার কোনোদিন তোমার শরীর স্পর্শ করি না, আজকে এই শেষ সময় আমি তোমার চরণ স্পর্শ করে আমার জীবনকে ধন্য করতে চাই, বলে তার চরণ স্পর্শ করে সে মাথা লাগাচ্ছে অভিমন্যু। তারপরে এসেছে রাধারানী অপোজিট পার্টিকে, চন্দ্রাবলী, চন্দ্রাবলী আসছে দৌড়ে দৌড়ে, চন্দ্রাবলী আসছে, চন্দ্রাবলী শুভ রাধা আসলে তোমাকেই কৃষ্ণ ভালোবাসে, কেননা কখন কোন কৃষ্ণ আমার কুঞ্জে গেলে শুধু তোমার কথাই চিন্তা করে, তোমার কথাই বলে। হে রাধারানী আমি তোমার চরণে বহু অপরাধ করেছি, কেননা তোমার প্রিয় কৃষ্ণকে কখন কখন তোমার কাছ থেকে আমি সরিয়ে নিয়ে গেছি আমার কাছে, তাই তোমার কাছ থেকে কৃষ্ণকে নিয়ে গিয়ে আমি তোমাকে যা কষ্ট দিয়েছি, তোমার এই যে অপরাধ করেছি সে অপরাধের ক্ষমা চাইতে আমি এসেছি। তো এইগুলো চন্দ্রাবলী এবং রাধারানী চরণ স্পর্শ করে তার মাথায় লাগাচ্ছে। তারপরে হচ্ছে জটিলা আর কুটিলা, জটিলা কুটিলা তো কৃষ্ণের খুব স্পেশাল রোল আছে, তো জটিলা কুটিলা এসেছে। আর জটিলা কুটিলা তো সবসময় রাধারানীকে খুব মানে কি দুর্নাম দিত, এই বেশ্যার মতন কৃষ্ণের পিছনে দৌড়ায়, বিভিন্ন প্রকার দুর্নাম দিত। তখন জটিলা কুটিলা এসেছে, জটিলা কুটিলা এসে বলছে, হে রাধারানী তুমি আমাদের অপরাধ মার্জনা করো, তোমার চরণে আমরা বহু অপরাধ করেছি, তোমাকে আমরা বহু বদনাম দিয়েছি, তোমাকে অসত্যি বলে বলেছি, কিন্তু আসলে তুমি আসল সত্যি, যে কথা কি কৃষ্ণ স্বয়ং প্রমাণ করে দিয়ে গেছেন। কিভাবে তার পুরো লীলাটা বর্ণনা করে বলছেন যে কিভাবে কৃষ্ণের একবার জ্বর হয়েছে, তো কৃষ্ণের জ্বর হয়েছে কি করে ভালো হবে, বিভিন্ন প্রকারের ডাক্তার ডেকে নিয়ে আসছে নন্দ মহারাজ, বিভিন্ন ট্রিটমেন্ট আছে, জ্বর কমছে না। তো কৃষ্ণ তিনি কি করছেন, স্বয়ং একটা বৈদ্যের রূপ ধারণ করেছেন, কবিরাজ বৈদ্য বৈদ্য রূপ ধারণ করে এসেছেন, এসে বলছেন নন্দ মহারাজকে যে তোমার ছেলের জ্বর আমি ভালো করে দেব। তো কি করে ভালো হবে, এটা ভালো হবে যদি কোন সত্যি নারী যমুনায় যাবে, এটা কলস মাটির কলসে 1000 ছিদ্র থাকবে, তো সে যমুনা থেকে জল নিয়ে আসবে, সে সত্যি নারী আসল সত্যি হয়ে থাকে, এক বিন্দু জল পড়বে না, তো সেই জল দিয়ে আমি মন্ত্র দেবো, তোমার ছেলে যদি খাবে তার শরীর জল ভালো হয়ে যাবে। সত্যি নারী কে আছে, তো মা যশোদা বলছে আমি যাবো আমি জল নিয়ে আসবো। তো কৃষ্ণ দেখছে বলতে মা যশোদা গন্ডগোল হয়ে যাবে, না মা ছাড়া যে করবে না, মা ছাড়া কে যাবে। ব্রজবাসীরা বলছে এই জটিলা কুটিলাকে ধরে নিয়ে আসা, জটিলা কুটিলা তো সবসময় ড্রাম বাজাচ্ছে, বলছে আমারই খুব সত্যি নারী, তো তাদের ঘরে নিয়ে আসে, জটিলা কুটিলা ঘরে নিয়ে আসা হয়েছে, আর তাদেরকে দুটো কলস দেওয়া হয়েছে, যা তোমরা গিয়ে তাই জল নিয়ে আসে, জমনা থাকে তো 1000 ছিদ্র আছে, কারণ তারা গিয়ে যখন জমনার জল কলস ভরেছে, সে একটা ফুটো জল পড়বে নাকি, সে কলস ফুটে সব জল পড়ে গিয়ে ভারী খালি হয়ে গেছে, তখন তারা খুব লজ্জা পেয়ে গেছে। তখন বলছে যে ঠিক আছে রাধারানীকে ডাকো, রাধারানী আসবে, সে কলস নিয়ে জল নিয়ে আসবে। তো রাধারানী গিয়েছেন আর যমুনার জল উঠিয়েছে, এই একটা জায়গায় পড়ছিলাম ওখানে লেখা আছে যে তার নিষ্ঠা কি রকম, যে যমুনার জল যমুনার তীর থেকে আনলে হবে না, যমুনার স্রোত বোঝার জল মাছ থেকে আনতে হবে। রাধারানী তার চুল দিয়ে এপার থেকে ওপার বেঁধেছে আর সে কৃষ্ণের ধ্যান অত নিষ্ঠা তার চুলের উপর নাকি হেঁটে হেঁটে গিয়ে যমুনার মাছ নদীতে জল নিয়ে এসেছে আর এক বিন্দু জল পড়ে না, আর সেই জল দিয়ে আবার কৃষ্ণ কি হয়েছে তার জল ভালো লেগেছে। কেন একদিন রাধারানী কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, আমি যেভাবে গঞ্জনা মানে যেরকম নিন্দা পাচ্ছি আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে ভালোবাসলে অত নিন্দা শুনতে হয়, সারা জগতে কে তোমাকে ভালো না বাসে, ব্রহ্মা ভালোবাসে, শিব ভালোবাসে, ইন্দ্র ভালোবাসে, সারা জগৎ ভালোবাসে, আর আমি তোমাকে ভালোবাসি আর আমার নিন্দা সবসময় করে, তা তুমি এটা সমাধান করো, এর সমাধান না করলে আমি আর বাঁচে থাকতে পারবো। আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।